হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় ঢাকায় একুশের বইমেলা। উপস্থাপনায় আহসানুল হক।
ধন্যবাদ। আজ একটু আগেই যেমনটি রোকেয়া হায়দার বললেন, বাংলাদেশে আজ পয়লা ফাল্গুন। এই বিশেষ দিনে সব শ্রোতাকে ফাল্গুনি শুভেচ্ছা জানিয়ে হ্যালো ওয়াশিংটন শুরু করছি। শ্রোতাদের অনেকেই হয়তো জানেন যে আজকের বিষয় ঢাকায় একুশের বইমেলা, এর বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে পাঠকের প্রত্যাশা। একুশের বইমেলা বাঙালির জাতীয় জীবনের একটি অপরিহার্য অঙ্গ, এর রয়েছে দীর্ঘ ইতিহাস। এই বইমেলার সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, অর্থনৈতিক নানান দিক রয়েছে, কিন্তু এই সবগুলো দিক নিয়ে আমাদের এই সীমিত সময়ে শ্রোতাদের প্রশ্ন এবং সেগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তাই আমরা শুধুমাত্র একুশের বইমেলার বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে পাঠকের প্রত্যাশা এই অংশের মধ্যে সীমাবদ্ধ রাখব আজকের পাঠকের প্রশ্ন। এই অনুষ্ঠানে তিনজন অতিথি পাঠকের শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন। আমার প্রথম অতিথি হচ্ছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, লেখক, প্রবন্ধকার। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নিতে সম্মত হয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার দ্বিতীয় অতিথি লুৎফর রহমান রিটন, বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় ছড়াকার। লুৎফর রহমান রিটন, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আর আমার তৃতীয় অতিথি ওসমান গনি, তিনি হচ্ছেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী এবং প্রকাশক। ওসমান গনি, আপনি আশা করি লাইনে আছেন।
জি, আমি লাইনে আছি।
অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রথম শ্রোতার প্রশ্ন নিচ্ছি, চলুন শোনা যাক।
আমি শামিমা সুলতানা, ঢাকার গ্রিনরোড থেকে বলছি। আমরা দেখেছি যে গত কয়েকটা বইমেলায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে, মানুষের উচ্চ পড়ার ভিড় থাকে, কিন্তু সেই অনুপাতে আমাদের বইমেলার পরিসর বাড়েনি। এই ছোট পরিসরের মধ্যে মানুষের ভিড়ের কারণে অনেক ধাক্কাধাক্কি হয়। এই কারণে অনেকেই, বিশেষ করে মেয়েরা, বইমেলা যেতে আগ্রহী হন না। আমরা চাচ্ছি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা রেখে এই পরিসর কিভাবে বাড়ানো যায় বলে আপনারা মনে করেন?
শামিমা সুলতানা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রসঙ্গটি গত কয়েক বছর ধরেই বারবার আমরা প্রচার মাধ্যমেও শুনেছি যে ভিড় এবং সেটার যে ব্যবস্থাপনা, এবং এটা আসলে বইমেলার পরিসর বৃদ্ধির প্রসঙ্গটি। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে প্রথমেই আসছি।
না, এই সমস্যাটা তো আমাদের থাকবে, কারণ বাংলা একাডেমির যে প্রাঙ্গণ সেটি সীমিত, আর এই বাড়ানোর জন্য দুদিকেই, কিন্তু চারদিকে বাংলা একাডেমির অন্যান্য স্থাপনা আছে। তবে একটা দিকে করা যায় যে সামনে রাস্তা, অনেক আগে কিন্তু রাস্তাকে বাংলা একাডেমির গ্রন্থমেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এর বাইরে আছে সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের উদ্যানকে বইমেলার অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে প্রকৃতির যারা দেখাশোনা করেন, প্রকৃতি প্রেমিক, তাদের একটা আপত্তি আছে। আরেকদিকে হতে পারে যে পশ্চিম দিকে যে পরমাণু বিজ্ঞান কেন্দ্র যেটা আমাদের, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, এবং আমরা কয়েকদিন থেকে শুনেছি তারা ওখান থেকে সাভার বা অন্য কোথায় চলে যেতে পারে। এই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে আসলে যদি ওইভাবে কোন দালান তৈরি হয় যে তার দিকের একটা বড় অংশ বাংলা একাডেমি বইমেলার জন্য পাওয়া যাবে, তাহলে যদি
লুৎফর রহমান রিটন, আপনি কি এই ব্যাপারে কিছু যোগ করতে চান?
আমি মঞ্জুর ভাইয়ের সঙ্গে একটু যোগ করতে চাই। আসলে তার সঙ্গে আমি মানে অনেকাংশে একমত যে একুশের বইমেলার পরিসর বাড়াতে হলে আগে যেরকম রাস্তা এটাকে প্রসারিত করা হয়েছিল সেই চিন্তাটা করা যেতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানটা খুবই ভালো একটি জায়গা ছিল, কিন্তু পরিবেশ প্রেমিকরা সেটা হতে দেবেন না, সুতরাং সেদিকে না যাওয়াই ভালো। এবং আণবিক শক্তি কমিশনের জায়গাটিকে যদি পাওয়া যায় তাহলে সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।
আরেকটি প্রশ্ন আমার মনে আসছে এই কথাগুলো শুনে, যে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলাকে কি থাকতেই হবে?
মঞ্জুর ভাই বলবেন না, আমি কি বলবো?
আমি বলি প্রথমে তাহলে।
জি,
আমার মনে হয় যে বাংলা একাডেমির বইমেলা মানে হচ্ছে একুশের চেতনার স্বীকৃতি একটি বিষয়, এবং সেটি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরিয়ে নিলে সেই আমিষটি থাকবে না, তার প্রতি আবেগটাও একটু কমে যাবে। কারণ আমার আপনাদের জানা আছে নিশ্চয়ই যে আমাদের দেশে আরেকটা বইমেলা, সেটা জানুয়ারি মাসে বা কোনো কোনো সময় মার্চ মাসে পেয়েছে, সেটি ভিন্ন একটা জায়গায় হয়, সেটার প্রতি মানুষের কিন্তু ওই রকম কোন আবেগ নেই। আমার যেটা মনে হয় যে একুশে ফেব্রুয়ারি বইমেলা বাংলা একাডেমি, এটি একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে গেছে, ঐতিহ্যকে আমাদের রক্ষা করাটাই উচিত।
অনেক ধন্যবাদ। আমি লুৎফর রহমান রিটন এবং ওসমান গনি আপনাদের কাছে আসছি, কিন্তু আমাদের শামিমা সুলতানার প্রশ্নের একটা অংশ ছিল যে ভিড়ের কারণে মেয়েরা অনেক সময় উৎসাহী হচ্ছে না, এখানে আসে ভিড়ের সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে, তো এই ব্যাপারটি সম্পর্কে আপনি কি মনে করেন?
এই ব্যাপারে আমি কি বলবো, ওসমান গনি
মনে হয় যে ওসমান গনি ভালো বলতে পারবেন, কারণ উনি তো ওখানে প্রতিদিন থাকেন।
ওসমান গনি
দেখেছি আসলে মেয়েরা প্রচুর যাচ্ছে, কিন্তু এটি আসলে সমাধানের কোন উপায় আমাদের হাতে নেই। এই ছুটির দিনগুলিতে প্রচুর মানুষ যাচ্ছে, এবং যে পরিমাণ মানুষ গেলে এই মেলার পরিসর একটু ভালো থাকে, তার থেকে অনেক বেশি মানুষ যাচ্ছে। এর কোন সমাধান খুব স্বল্প মেয়াদে আমার চোখে পড়ছে।
ওসমান গনি আপনি কিছু বলবেন?
তবে আমি বলতে চাচ্ছি যে এইবার কিন্তু এই সমস্যাটার কিছুটা সমাধান করা হয়েছে, কারণ প্রবেশ করার জন্য দুইটি গেট খুলে দেওয়া হয়েছে, আগে একটি গেট ছিল, তখন কিন্তু এই অবস্থাটা ছিল। আমার মনে হয় যে এইবারের ব্যাপারটা একটু ভিন্ন, দুটো গেট দিয়ে প্রবেশ করতে পারছে এবং দুটো গেটে তিনটি করে আর্চওয়ে বসানোর ব্যবস্থা রাখা হয়েছে বর্তমানে দুটো আর্চওয়েতে, এবং বের হওয়ার জন্য আপনার একটি গেট বড় গেট এবং এটাতে ছয়টি লাইন, প্রয়োজনে আটটি লাইনে বের হইতে পারবে, এবং ভিতরে কিছু স্পেস বাড়ানো হয়েছে, অর্থাৎ কিছু স্টল কমানো হয়েছে, যার ফলে মানে জায়গা বৃদ্ধি পেয়েছে। গতবার যেরকম ছিল এইবার কিন্তু ঠিক এরকম নয়, তবে বন্ধের দিনে যে একটু লোকজন বেশি হচ্ছে, তবে আমি এই কথা বলতে পারছি যে গতবারের চেয়ে এইবার মেয়েদের জন্য কোনো সমস্যা হবে না বলে আমার ধারণা।
অনেক ধন্যবাদ। আমি লুৎফর রহমান রিটন আপনার কাছে একটু পরেই আসছি, আমাদের বেশ কয়েকজন কলার লাইনে আছেন, আমি পরবর্তী কলটি নিয়ে নিতে চাচ্ছি।
আমি শেখ ফেরদৌস শামস ভাস্কর অ্যারিজোনা থেকে বলছি। আমি পত্রপত্রিকা পড়ে এবারকার বইমেলা সম্পর্কে কিছুটা ধারণা পাচ্ছি। এবার বইমেলায় দেখলাম যে স্টলের সংখ্যাও অনেক কমে গিয়েছে, আবার কয়েকদিন আগে দেখলাম যে কোন একটা বিশেষ রাজনৈতিক দলের একটি স্টল এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের লেখা বই বিক্রি হচ্ছে, এটা নিয়ে বেশ হইচই। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম বইমেলায় অনেক প্রকাশক বঞ্চিত হচ্ছে, তার মধ্যে থেকেও স্বাধীনতা বিরোধী বলে পরিচিত একটি রাজনৈতিক দলের বিশেষ স্টল কে অনুমোদন দেয়া কিভাবে দেখছেন অতিথিরা?
ধন্যবাদ। শেখ ফেরদৌস শামস অ্যারিজোনা থেকে, লুৎফর রহমান রিটন।
আমি কি আগের প্রশ্নের প্রসঙ্গে ফিরে যাব নাকি?
আমাদের যেহেতু সময় সীমিত, আমার মনে হয় এই প্রশ্নে আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাই। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রকাশনা কিভাবে অনুমতি পেল স্বাধীনতা বিরোধী বলে পরিচিত, এই প্রসঙ্গটায় আমরা শেষ করি।
এই বিষয়টি সম্পর্কে আসলে আমি ঠিক অবহিত নই, আমি জানি না তিনি কোন রাজনৈতিক দলটির কথা বলছেন এবং কোন লেখকের কথা বলছেন, আমি কিন্তু এই বিষয়টি এখনো পর্যন্ত আমি চিনি আসলে।
সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনি কিছু বলবেন?
আমি কাগজে দেখেছি যে একটা স্বাধীনতা বিরোধী একটি সংগঠন থেকে কিছু বই মেলাতে এসছে, স্টল পেয়েছে এটি কিন্তু নয়, কিছু বই মেলাতে এসছে। তবে এটিও কিন্তু আমার মনে হয় অত্যন্ত গর্হিত একটা কাজ, কারণ বাংলা একাডেমির মেলাটা হচ্ছে খুব পরিচ্ছন্ন মেলা, সেখানে এই সমস্ত ক্লেদাক্ত মানুষজনের, এই বিভৎস মানুষজনের কোন সংস্পর্শ আমরা চাই না। ফেরদৌসকে আমি এই সুযোগে ধন্যবাদ জানাই, তার মতো জাগ্রত মানুষজন থাকলে এই ধরনের ছল চাতুরির মাধ্যমে যুদ্ধাপরাধীরা বাংলাদেশের কোন মেলাতে প্রবেশ করতে পারবে।
এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ওসমান গনি আপনি একজন প্রকাশক, আপনি এই সম্পর্কে কিছু বলবেন?
অবশ্যই আমি বলতে চাচ্ছি যে কেউ নামটা বলছে না, আমি বলতে চাচ্ছি যে এটা আধুনিক প্রকাশনী সম্পর্কে বলা হচ্ছে। তো এইখানে যারা এই মেলায় অংশ নিয়েছে তারা একটা প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ যে এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী কোনো বই এই মেলায় বিক্রি করবে না, এই এই অজুহাতে সবাই এই মেলাতে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশা করব যে এর বাইরে মুক্তিযুদ্ধ বিরোধী বা
স্বাধীনতা বিরোধী কোন বই কেউ বিক্রি করলে এটা খুবই অপরাধ এবং মানে আমরা এই দাবি আমরা এই খবর জানার সাথে সাথে বাংলা একাডেমিকে জানিয়েছি এবং আজকে আমি খবর নিয়েছি এই ধরনের বই বিক্রি মানে এখন বন্ধ করে দিয়েছে তারা। কোনো অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না যে স্বাধীনতা বিরোধীরা একটা এই অমর একুশের গ্রন্থমেলার মতো মেলায় তারা বই বিক্রি করবে। শুধু তাই কেন, মানে কোথাও এই ধরনের বই বাংলাদেশেই বিক্রি হওয়া আমি মনে করি না যে এই ধরনের বই বিক্রি হওয়া উচিত।
ওসমান গনি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরে
যুক্ত হতে পারি এই প্রসঙ্গে?
ঠিক আছে, আপনি বলুন।
আচ্ছা, বাংলা একাডেমির একজন
নির্বাচিত
কাউন্সিলর হিসেবে আমি কয়েক বছর জড়িত ছিলাম বইমেলা কমিটির সঙ্গে। তখন কিন্তু নীতিমালাটা যে আমি দেখেছিলাম তাতে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী কোন প্রকাশনী, কোন সংস্থা, কোন সংগঠনকে বইমেলায় অংশ নিতে দেওয়া হবে না এবং স্বাধীনতার চেতনা বিরোধী কোন বইকে মেলায় প্রবেশাধিকার দেওয়া হবে না। আমার জানা ছিল সেই নীতিমালাটি অত্যন্ত কঠোরভাবে পালিত হচ্ছে, যে কারণে আমার বিশ্বাস যে বাংলা একাডেমির এই পবিত্র বইমেলায় এরকম মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন অপশক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একুশের চেতনার ধারক বাহক একুশের বইমেলাকে অপবিত্র করতে পারবে না।
অনেক ধন্যবাদ। পরের কলারের কাছে যাচ্ছি আমরা।
আমার নাম আবুল কালাম আজাদ, আমি লন্ডন থেকে বলছি। আমি কিছুদিন আগে বাংলা একাডেমির বইমেলাতে গিয়েছিলাম এবং দুবারই গিয়েছিলাম আমি, একেবারে প্রথম দিকে এবং সেকেন্ড উইকের গোড়ার দিকে। মেলা যেহেতু মেলাটা প্রত্যেক বছরই হয় এবং হবে আমরা জানি, তাহলে মেলার জন্য একটু পার্মানেন্ট ব্যবস্থা করা হচ্ছে না কেন? যেমন রাস্তাগুলো পার্মানেন্ট করা যেতে পারে, স্টলের বেজগুলো ভিত্তিগুলো পার্মানেন্ট করা যেতে পারে, তাতে প্রকাশকদেরও সুবিধে, বাংলা একাডেমিরও সুবিধে, দর্শকদেরও সুবিধে এবং খরচও কম পড়বে।
আবুল কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ, লন্ডন থেকে ফোন করেছেন। এই মুহূর্তে পঞ্চগড় থেকে একজন লাইনে আছেন, তার কলটিও আমি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা দুজনের প্রশ্নের উত্তরেই যাব। পঞ্চগড় থেকে হ্যালো।
হ্যালো, আমি আকবর হাজার কিরণ, আমি নিউ ইয়র্ক থেকে সাপ্তাহিক 2000 এর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। আজকের বিষয়টা আমার কাছে অত্যন্ত মানে আগ্রহের ব্যাপার, কারণ বইমেলা মানে হচ্ছে একটা অসম্ভব আকর্ষণীয় জিনিস, অনেক স্মৃতিময়। আজকে যারা প্যানেলে আছেন তারাও আমার অনেক পরিচিত, বিশেষ করে রিটন আমার অনেক পুরনো বন্ধু। আমি যে বিষয়গুলো একটু মানে আলোকপাত করতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে যে প্রকাশকরা যেসব বই বার করছেন, মানে বইয়ের বাধাই আরো উন্নত হওয়া উচিত। আমার মনে হয় আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে বইয়ের বাধাই আরো ভালো হলে ভালো হয়, আর বইয়ের দাম যদি একটু মানে মানুষের সাধ্যের মধ্যে রাখা যায়, মানে দাম যে বেশি বেশি দাম রাখা হয় সেটা খুবই আসলে অনেকের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়ায়, কেউ বই কিনতে পারে না। আর সেটা হচ্ছে যে আমরা তো অনেকে বাচ্চাদেরকে নিয়ে বইমেলা যাই, যদি এমন হতো যে বাচ্চাদের জন্য কোন একটা বিশেষ জায়গা থাকতো যেখানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বাবা মা নিশ্চিন্তে বইমেলায় ঘুরে বেড়াতেন আর বাচ্চারা খুব মনে আনন্দে খেলাধুলা করতে পারত, এইটা আর কি আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আকবর হায়দার কিরণ, আপনার ফোনের জন্য অনেক ধন্যবাদ। ভেবেছিলাম পঞ্চগড়ের ফোন, কিন্তু দেখা গেল নিউ ইয়র্কের ফোন। যাই হোক, আমি আবুল কালাম আজাদের প্রসঙ্গটা যাচ্ছি। তিনি বলেছেন যে মেলার স্টলের ভিত্তিগুলোকে স্থায়ী করা হলে, রাস্তাগুলোকে স্থায়ী করা হলে সুবিধা হতো, কারণ প্রতি বছরই হচ্ছে। ওসমান গনি, আপনি সংক্ষেপে এটার ব্যাপারে কি বলবেন?
আমরাও একসময় এটা মনে করেছি যে এই অবশ্যই এটা করা যেতে পারে, কিন্তু আপনি তো একটা জিনিস মানে এই বিভিন্ন প্রশ্ন থেকে জেনেছেন যে জায়গাটা যেহেতু কম, প্রতি বছরই আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা এই কারণেই বৃদ্ধি পাচ্ছে যে এখানে এই অমর একুশের গ্রন্থমেলায় আমাদের প্রাপ্তি বেশি, এই কারণে এই মেলা নিয়ে প্রত্যাশাও বেশি। আপনি আমাদের মঞ্জুল ইসলাম সাহেব বলেছেন যে আরেকটি বইমেলা হয় সেই বইমেলায় অংশগ্রহণের তত আগ্রহ থাকে না, কিন্তু এই মেলায় প্রতি বছর অনেক প্রকাশক মানে যারা প্রকাশক হয়নি বিক্রেতা এরকম অনেকেই অংশ নিতে চাচ্ছে। কাজে জায়গার এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না করে কিভাবে এই স্থায়ীভাবে এটা করা যেতে পারে আমার আমি বোধগম্য নয়। আমার চিন্তাটা হলো এই জায়গা যদি বৃদ্ধি করা যায়, আণবিক শক্তি কমিশনের জায়গা বা জায়গাটা যদি বাংলা একাডেমি কোন কারণে মানে পেতে পারে এই বইমেলার কারণে, তাহলে আমার মনে হয় তখন একটা পরিকল্পনা নিয়ে স্থায়ীভাবে কিছু স্থাপনা করা যেতে পারে, যার ফলে প্রতি বছর যে খরচ কমে যাবে এটাও যেমন সত্যি, তা মেলা আয়োজনের ক্ষেত্রে সমস্যাও অনেকটা কমে যাবে। এই ব্যাপারে আমি একমত।
ধন্যবাদ ওসমান গনি। আমি আকবর হায়দার কিরণের প্রসঙ্গে চলে যাচ্ছি এবার। তিনি নিউ ইয়র্ক থেকে ফোন করে জিজ্ঞেস করছেন যে বইয়ের বাঁধাই বাইন্ডিংটা ভালো হচ্ছে না, দাম আর একটু কমানো দরকার এবং শিশুদের খেলার জায়গা। সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
আব্দুল কিরণের সবগুলি প্রশ্নের সঙ্গে আমি একমত, তবে এই বইয়ের ব্যাপারটা নিয়ে ওসমান গনি ভালো বলতে পারবেন, কারণ বই তো আসলে একটা ব্যবসাও। আর এর আগের যে প্রশ্ন করতে আছে তার প্রসঙ্গে আমি বলি যে আসলে একুশে বই মেলার মধ্যে গ্রাম বাংলার মেলার চিত্রটাই আমরা পাই। সেখানে একেবারে ফাইল স্থাপনা তৈরি করে ফেললে বাংলা একাডেমির প্রাঙ্গনটা খুব বিতিকিচ্ছিরি হয়ে যাবে, কারণ প্রতি বছর মেলার জন্য এক মাস মেলার জন্য একেবারে এগারো মাস বাংলা একাডেমির প্রাঙ্গন কংক্রিটের একটা জঙ্গলে পরিণত হচ্ছে, আমরা চাই না সেরকম স্থাপনা। ঢাকার কোন একটা জায়গা দেখলে আন্তর্জাতিক হয় তার জন্য হতে পারে, তো বাংলা একাডেমির মেলার চেতনাটাই হচ্ছে যে গ্রাম বাংলার চিরন্তন মেলার একটা চেতনা, প্রতি বছর নতুন নতুন জায়গায় নতুন নতুন স্টল হবে, মানুষ ঘুরে ফিরে বেড়াবে, এই জিনিসটা কিন্তু এই এই আবহাওয়াটা তখন আর থাকবে।
আর কিরণ আরেকটি প্রশ্ন করেছেন বইয়ের বাঁধাই বইয়ের দাম, এই ব্যাপারে নিশ্চয়ই
বলেছিলাম যে অসমানি ভালো বলতে পারবেন। তবে ওই যে মেলাতে বাচ্চাদের নিয়ে যাওয়া আলাদা জায়গা, এটা কিন্তু যতদিন পর্যন্ত জিনিসটা বেড়েছে ততদিন পর্যন্ত বাচ্চাদের জন্য কোন ভালো একটা ব্যবস্থা করা যাবে বলে আমার মনে হয়।
ওসমান গনি, এই প্রশ্নের ব্যাপারে আপনার কাছে আসার আগে আমি সংক্ষেপে লুৎফর রহমান রিটন আপনার কাছে আসতে চাই। এই শিশুদের খেলার একটা জায়গা যেখানে শিশুদের রেখে বাবা মারা বই দেখতে পারবেন, এবং বইয়ের বাধাইয়ের প্রসঙ্গটি এসছে, দামের প্রসঙ্গটি এসছে, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন।
জি, আমি শিশুদের ব্যাপারে আমি বলতে চাই যে কিরণের যে প্রশ্ন সেখানে তো খেলাধুলার বিষয়টি এসছে, আমি বলবো খেলাধুলা তো আরো পরে। একটি এত বড় জাতীয় বইমেলা আমাদের একটি প্রধান উৎসব কিন্তু এই একুশের বইমেলা। বইমেলা শুধু বইমেলা নয়, এই বইমেলা আমাদের সাংস্কৃতিক জাগরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো এই রকম একটি বইমেলায় শিশুদের জন্য আলাদা কোনো কর্নার নেই, শিশুদের জন্য একটি কর্নার করার আমরা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু শিশুদের জন্য আলাদা কর্নার করাও হয়েছিল। এবং আমি যতদূর জানি গত বছর পর্যন্ত শিশুদের জন্য আলাদা কর্নার ছিল, কিন্তু এবছর সেই কর্নারটি আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হতে পারে যে বিভিন্ন প্রকাশক বিচ্ছিন্নভাবে শিশুদের বই প্রকাশিত মানে প্রকাশনা করেন, এবং বাংলা একাডেমি যেভাবে স্থাপনাটা তৈরি করেন শিশুদের জন্য তাতে অনেক দর্শক ক্রেতা নাকি সেখানে যান না, ফলে ব্যবসা বাণিজ্যটা ভালো হয় না, এরকম একটা অভিযোগ কিন্তু প্রকাশকদের দিক থেকে শোনা গিয়েছিল। তো যাই হোক, নানান কারণে বাংলা একাডেমি সেটা বাদ দিয়েছে। তো যেখানে শিশুদের জন্য কর্নার করাই বাদ দিয়েছে, তারা খেলাধুলোর জায়গা করবে, এমনিতে তো স্পেস কম, জায়গা খুবই কম। আমরা তখন তো শুনলাম যে মেলার পরিসর বাড়ানো দরকার, তো সেখানে খেলাধুলোর জায়গাটা আসলে খুবই মানে বাস্তবানুক নয়। তবে ছোটদের জন্য একটা কর্নার থাকতে পারে যেখানে বাবা মায়েরা সন্তানদের নিয়ে আসবেন এবং তারা নিশ্চিতভাবে জানবেন যে এবছর প্রকাশিত বাচ্চাদের বইগুলো ছোটদের বইগুলো এই কর্নারে গেলে পাওয়া যাবে, সারা বইমেলা ঘুরে তন্ন তন্ন করে খুঁজতে হবে না। এটা আসলে খুবই জরুরি, ছোটদের প্রতি মমতার থেকে এই কাজটা করতে হবে এবং শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকে এই কাজটি বাংলা একাডেমিতে করতেই হবে। আমি আকবর হায়দার কিরণের সঙ্গে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে এটা জোর দাবি এই অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এই দাবিটি জানাব।
অনেক ধন্যবাদ লুৎফর রহমান রিটন। ওসমান গনি, আপনি কি এখনো লাইনে আছেন?
জি, অবশ্যই লাইনে আছেন।
আপনি কি সংক্ষেপে বলবেন যে বইয়ের বাধাইয়ের প্রসঙ্গটি এসছে, বাধাইয়ের মান আরো ভালো করা যায় কিভাবে, বিশেষ করে যে বইগুলো সংকলন একটু ওজনে ভারী আকারে বড়, সেই বইগুলো যখন হাতে নিয়ে মানুষ পড়ে এবং কয়েক বছরের মধ্যে যদি সেই বইয়ের বাধাই খুলে যায় তাহলে সেটা একটা সমস্যা, এবং দামটা কমানো যায় কিভাবে, একজন প্রকাশকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি আমাদের কি বলবেন?
আপনি মানে জানেন যে আমাদের এই বাংলাদেশে যত বই বের হয় তার 80 এমনকি 80 বেশি পার্সেন্ট বই অমর একুশের গ্রন্থমেলাকে কেন্দ্র করে বের হয়। এই সময়ে এই একটা অল্প সময়ের প্রস্তুতিতে মানে যে কাজগুলি করা হয়, স্বাভাবিকভাবে এই কথাটা অবশ্যই সত্যি যে একুশের বই মেলার সময়ে যে বইগুলি বের হয় তার বাধাই একটু দুর্বল থাকে। তবে যে খুব একটা দুর্বল এটা আমি বলবো না, তবে আরো অনেক বেশি ভালো করা আমাদের প্রয়োজন, এই জন্য সময়েরও প্রয়োজন। আমি আপনাদের বলি যে আমি একটি বড় বই হুমায়ুন আজাদের উপন্যাস সমগ্র আমি গতকাল আমি বইমেলায় নিয়ে আসতে পারতাম, শুধু বাইন্ডিং এর একটু প্রেশার বেশি করার জন্য সেই বইটা আজকে নিয়ে আসছি, আরো একদিন প্রেশার। এরকম যদি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমরা এরকম সিরিয়াস হই যে বাইন্ডিংটা ভালো করতে হবে, তাহলে দেখা যাবে যে আমার যতটা বই আসা দরকার ততটা বই না এসে হয়তো দুই একটা বই কম আসবে। কিন্তু আপনি বুঝতেই পারেন যে প্রত্যেক লেখকই চায় যে তার বইটা বইমেলায় আসুক এবং সেখানে বই মেলায় এটা আলোচিত হোক।
ওসমান গনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত এবং অনেক কলার এখনো লাইনে আছেন। আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় ঢাকায় একুশের বইমেলা, এর বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে পাঠকের প্রত্যাশা। যারা অনুষ্ঠানের মাঝপথে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জন্য জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি ফোন করে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমাদের ফোন নম্বর 2026193062। কিছুক্ষণ আগে মালয়েশিয়া থেকে একজন কলার অপেক্ষা করছিলেন, তিনি এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে টেলিফোন ছেড়ে দিয়েছেন, তো আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি।
আমি মেরিল্যান্ড থেকে বলছি, আমার নাম টিঙ্কু সাহা, আমি একজন প্রবাসী বাঙালি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, টিভিতে তো আমরা দেখছি বইমেলা হচ্ছে, মানে খুবই ভালো লাগে দেখতে। প্রশ্ন হচ্ছে যে যতটা স্মুথ দেখতে পাই আর কি, সত্যি সত্যি কি অতটা স্মুথ পুরো ব্যাপারটা হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা তো বিদেশে তো প্রচুর বাঙালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, সবাই আমরা উন্মুখ হয়ে থাকি কখন বইমেলা হবে, নতুন বই বেরোবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে অনলাইনে কেন আমরা বইগুলো পাই না? খুবই ভালো হতো যদি অনলাইনে বই সংকলন বেরোতো, কাদের বই বেরোচ্ছে, আমরা ব্যবস্থা বিক্রির ব্যবস্থা থাকলে ভালো হতো।
অর্থাৎ ইন্টারনেটে একুশের বইমেলার উপর একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন বলে
আমি মনে করি। হ্যাঁ,
অনেক ধন্যবাদ টিঙ্কু সাহা। এখানে একটি জিনিস বোধহয় বলা প্রয়োজন যে লুৎফর রহমান রিটন, আপনি চ্যানেল আই এর জন্য একটা অনুষ্ঠান নিয়মিতভাবে করছেন বইমেলা থেকে প্রতিদিন, তো আমি লুৎফর রহমান রিটন আপনার কাছেই প্রথমে আসতে চাই যে টিঙ্কু সাহা যেটা বললেন যে বইমেলা যতটা মনোগ্রাহী, যতটা আকর্ষণীয় মনে হচ্ছে টেলিভিশনে দেখে প্রবাসীদের কাছে, বাস্তবিক কি তাই কিনা?
টিঙ্কু সাহার অবগতির জন্য আমি বলতে চাই, তিনি টেলিভিশনের এই আমাদের এই ক্ষুদ্র পরিসরে এবং আমাদের যত সামান্য আয়োজনে তিনি যতটা হৃদয়গ্রাহী দেখতে পাচ্ছেন, আসল বইমেলা তার চেয়ে আরো অনেক সুন্দর, আরো আরো চমৎকার এবং আরো প্রাণবন্ত। তো টেলিভিশনে যেটুকু আমরা দেখাতে পাচ্ছি সেটা হয়তো আমরা তার অর্ধেক দেখাতে পাচ্ছি। আসলে বইমেলা যে প্রাণের যে জোয়ার এবং এর যে ব্যাপক আয়োজন এবং যে বিশালতা এবং যে বিশাল জনসমাগম এবং বিপুল সংখ্যক বই, আমরা কিন্তু তার যৎকিঞ্চিতই দেখাতে পাচ্ছি দর্শকদের। তো আমি বলবো বইমেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল আই এর মাধ্যমে এবং আমরা চেষ্টা করছি দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের বাইরে টিঙ্কু সাহার মতো যারা আছেন উৎসাহী, তাদেরকে বইমেলা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি এবং প্রকাশনার খবরগুলো জানিয়ে দিতে। আমি একমত যে একটি ওয়েবসাইট থাকতে পারত বাংলা একাডেমির উদ্যোগে কিংবা অন্য কোন সংস্থার সহায়তায়, যেখান থেকে তারা প্রতিদিনের বই প্রকাশিত বইয়ের তালিকা পেতে পারতেন। তবে বিক্রির বিষয়টা আমি জানি না, এটা প্রকাশকরা ভালো বলতে পারবেন।
হ্যাঁ, এটা একটা প্রসঙ্গ প্রবাসীদের জন্য খুব প্রাসঙ্গিক যে একটা ওয়েবসাইট, সম্ভব হলে একটা অফিসিয়াল ওয়েবসাইট একুশে বইমেলা থাকা যায় কিনা। তবে এই প্রসঙ্গটায় আমি আবার ফেরত আসছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার আগে লস এঞ্জেলস থেকে একজন আমাদের কলার অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি লস এঞ্জেলস থেকে।
আচ্ছা, আমি লস এঞ্জেলস অন্টারিও থেকে বলছি, শহীদুল ইসলাম। একুশে ফেব্রুয়ারি কি উপলক্ষ করে যে বইয়ের মেলা প্রতি বছর ঢাকাতে হচ্ছে, কত সংখ্যক নতুন বই বেরোচ্ছে এবং এর জন্য কোন স্পেশাল গাইডলাইন আছে কি?
ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরে ওসমান গনি আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি বলতে পারি অবশ্যই। আজ পর্যন্ত অর্থাৎ 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 1087টি বই বেরিয়েছে। তার মধ্যে গল্প 131, উপন্যাস 240, প্রবন্ধ 60, তারপর কবিতা 221 এরকম গবেষণা চড়া শিশু সাহিত্য জীবনী রচনাবলী বিভিন্ন বিষয়ের 1087টি বই বেরিয়েছে। মানে আমি বলতে পারি যে গত বছর 1800 বই বেরিয়েছিল, এইবার হয়তো আমরা তার কাছাকাছি, আমি এখনো বুঝতে পারছি না যে কত হবে, কারণ এইবার কাগজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের কিরণ প্রশ্ন করেছিলেন যে বইয়ের দাম বেশি কেন, কাগজের দামটা বেশি হয় বলেই মানে প্রকাশকরা বইয়ের দাম বেশি রাখে, কারণ বইয়ের দাম বেশি রাখলে যে বই বিক্রিতে সমস্যা এটা প্রকাশক সবসময় মনে করে, কিন্তু কোনো উপায় থাকে না যখন কাগজের দামটা বিশেষ করে বেড়ে যায়।
ধন্যবাদ।
আমরা এই জন্য সরকারকেও দাবি জানিয়েছি যে কাগজের দামের উপরে যে ট্যাক্স এবং ভ্যাট রয়েছে এটা প্রত্যাহার করা হলে আমরা বইয়ের দাম কম রাখতে পারি।
ধন্যবাদ। এ ব্যাপারে লুৎফর রহমান রিটন এবং মনজুরুল ইসলাম, আপনাদের মধ্যে কেউ কিছু যোগ করতে চান?
আমি একটা কথা বলতে পারি? অনেকক্ষণ মঞ্জুর ভাই অনেকক্ষণ ধরে কথা বলছেন না, আমি আশা করছি মঞ্জুর ইসলাম কিছু বলবেন।
নিশ্চয়ই নিশ্চয়ই।
হ্যাঁ, আমি বলছি, আর আমি মানে 11টার সময় আমাকে নিষ্ক্রান্ত করতে দেখা যায়, আমি একটু বলেই ফেলি।
নিশ্চয়ই।
টিঙ্কু সাহাকে আমি নিশ্চিত করতে চাই যে গত 13 দিনে বাংলা একাডেমি মেলায় প্রচুর জনসমাগম হয়েছে, কিন্তু কোন অপ্রীতিকর কোন একটা ঘটনা ঘটেনি। বাংলাদেশের মেলাগুলিতে যে চিরন্তন আবহ থাকে, যে আনন্দ এবং স্ফূর্তি এবং মানুষের প্রতি প্রাণ চাঞ্চল্য, সেটি কিন্তু বাংলা একাডেমিতে গেলেই খুব বেশি পরিমাণে অনুভব করা যায়। এবং আমি 4 দিন গিয়েছি, 4 দিনে আমি তো অনুপ্রাণিত হয়ে ফিরে এসেছি। আমার মনে হয়েছে এটা কার্নিভালের মতো অবস্থা হচ্ছে, শুধু কার্নিভালের বিষয়টা ভুল। আর দ্বিতীয় যে বিষয়টা বলেছেন ওয়েবসাইটের বিষয়ে, আমি মনে করি বাংলা একাডেমির উচিত হবে, কারণ এখন এটা ইন্টারনেটের যুগ এসে গেছে, যে একটা ওয়েবসাইটের মধ্যে অন্তত প্রত্যেকটা বইয়ের ডিটেইলস থাকবে, এবং যারা বাইরে থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বই কিনতে চান তারা যেন কিনতে পারেন, সে একটা ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। এই ব্যাপারে প্রকাশক সমিতি যদি ওই amazon.com এর মতো একটা ইন্টারনেট ভিত্তিক বই কেনাবেচার একটা সাইট তারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু প্রবাসী বাঙালিদের জন্য এই বিষয়টা অনেক সহনীয় হয়ে যাবে, বই তারা সহজে প্রকাশ করতে পারবে।
ধন্যবাদ। আমি পঞ্চগড় থেকে আবার একজন
চাই, আমি গ্রন্থমেলা.com নামে একটি ওয়েবসাইট আছে, যারা এই উদ্যোগ অলরেডি নিয়েছে এবং বই মেলার যত বই বেরোচ্ছে তাদের এই ওয়েবসাইটে এটা পাওয়া যাচ্ছে,
বিক্রির
একটা ব্যবস্থা নিয়েছে।
ধন্যবাদ। আমি এই ওয়েবসাইটের ব্যাপারে লুৎফর রহমান রিটনের কাছেও আসতে চাই, কিন্তু তার আগে পঞ্চগড় থেকে একটি কল সেটি নিয়ে নিচ্ছি।
হ্যালো
হ্যালো, বলুন।
পঞ্চগড় থেকে বলছি, পঞ্চগড় মারিয়া ইউনিয়ন, অখিল নাম আমার।
জি
হ্যালো। জি, আমার প্রশ্নটি হচ্ছে এই যে বই মেলায় এবারে বই মেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্পর্কে কতগুলো বই বেরিয়েছে?
জি জি, এই প্রসঙ্গে আর কোন প্রশ্ন আছে আপনার নাকি একটি প্রশ্ন?
বাংলাদেশে এবার মুক্তিযোদ্ধা সম্পর্কে কতগুলো বই বেরিয়েছে এটাই আমার প্রশ্ন।
ওসমান গনিয়া, আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন?
হ্যাঁ, আমি অবশ্যই বলতে চাচ্ছি যে এবার 30টি বই এর মধ্যে বেরিয়েছে এই 13 দিনে।
হ্যালো, তার মধ্যে কি হ্যালো
জি বলুন।
হ্যালো, তার মধ্যে কি আমাদের যে জাতীয় যারা নেতা ছিলেন, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন এবং 1952 সালে ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, তাদের জন্য কতগুলো বই বেরিয়েছে?
ওসমান গনি,
আমি ওই তো মুক্তিযুদ্ধের উপরেই বলছি যে মুক্তিযুদ্ধের বইয়ের পুরো তালিকাটা তো এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি বলতে চাচ্ছি যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে একটি বই বেরিয়েছে, সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুলনা জেলা, এবং আরো কয়েকটা বই বের হবে। ঠিক এইরকম মুক্তিযুদ্ধের উপর জাতীয় বা আন্তর্জাতিক মানে এখানে বিভিন্ন ভাবে যারা অংশগ্রহণ করেছে এইরকমেরই বিভিন্ন বইগুলি বেরিয়েছে। এছাড়া শুধু তো এই বছর নয়, আমরা তো আগের বছরগুলি তো অনেক মুক্তিযুদ্ধের বই বাংলাদেশে বেরিয়েছে, এবং তিনি যেই প্রশ্ন করেছেন যে জাতীয় নেতা বা ইত্যাদি তাদের জীবন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপরও একটি বই বাংলা একাডেমি এইবার প্রকাশ করছে, এবং মানে অনেক অনেক বই তার আগে বেরিয়েছে।
ধন্যবাদ। আমি পঞ্চগড় থেকে, আমি উত্তরবঙ্গ থেকে একদম।
অনেক ধন্যবাদ, পঞ্চগড় থেকে আপনি ফোন করেছেন। আমি পরবর্তী কলারের প্রশ্নে যাচ্ছি।
আচ্ছা, আমার নাম শানাজ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইদানিং নতুন প্রজন্ম দেখা যাচ্ছে যে অনেকেই বাংলা পড়তে পায় না, তো সেই জন্য আমার মনে হয় যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার প্রয়োজন আছে, এবং যেটা আমার মনে হয় যে অনেক সময় হচ্ছে না, হয়তো খুবই ভালো ভালো সাহিত্য যেগুলো আমরা পড়ে বড় হয়েছি পরের প্রজন্ম জানবে না এগুলোর কথা, তো একটু আপনি একে চিন্তা করবেন যে কিভাবে করা যায় ইংরেজি অনুবাদ।
নতুন প্রজন্ম বাংলা বুঝতে পারছে না, এরা কি বাংলাদেশে থাকা নতুন প্রজন্ম নাকি বাংলাদেশের বাইরে থাকা নতুন প্রজন্ম?
বাংলাদেশের বাইরে থাকা যারা, তাদের কথা বলছে।
অনেক ধন্যবাদ, শাহনাজ নিউ ইয়র্ক থেকে বলছিলেন। এই প্রশ্নের উত্তরের জন্য স্যার মঞ্জুরুল ইসলাম, আপনি ইংরেজি বিভাগের অধ্যাপক, বাংলা গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যের বইগুলোর ইংরেজি অনুবাদের প্রসঙ্গটি।
এখানে শুধু আমার একটা আক্ষেপের কথা বলি, আমি নিউ ইয়র্কের ফ্লাশিং এ বেশ কিছুদিন ছিলাম, সেখানে দেখছি কোরিয়ান ফ্যামিলির যে যতগুলি পরিবার, প্রত্যেকটা কোরিয়ান সন্তান কিন্তু কোরিয়ান ভাষা জানে, তারা দুই প্রজন্ম ধরে নিউ ইয়র্কে আছে কিন্তু কোরিয়ান ভাষা তো সবাই জানে। আমার মনে হয় প্রবাসী যারা বাংলাদেশে থাকেন, সামান্য একটু চেষ্টা নিলে কিন্তু বাচ্চাদের অন্তত অক্ষর জ্ঞান দিতে পারেন, তাদের পড়াশোনার ব্যাপারটা একটু নিশ্চিত করতে পারে। যেহেতু হচ্ছে না, সেজন্য আমাদের নির্ভর করতে হচ্ছে অনুবাদের উপর। তবে অনুবাদ করার জন্য যেটা সমস্যা হয় আমাদের, যে ইংরেজি এবং বাংলা ভাষায় একই রকম দক্ষতা ছাড়া একটা ভালো অনুবাদ তৈরি করা যায় না, সেরকম দক্ষতা কিন্তু আমাদের এখানে খুব কম। বিশেষ করে আমাদের ইংরেজি শিক্ষার যে অবস্থা, তাতে ইংরেজি শিক্ষায় খুব ভালো শিক্ষিত হয়ে সেই পরিমাণ দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের অনুবাদ করা, যার মধ্য দিয়ে বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরা যাবে, এই বিষয়টা কিন্তু আমি খুব বেশি আশান্বিত নই। যেটুকু অনুবাদ আছে সেগুলিও জড়ো করে হয়তো একটা মোটামুটি একটা আর্কাইভের মতো তৈরি করা যায়, যেটুকু সন্তানদের হাতে তুলে দেওয়া যায়। তবে সেজন্য উদ্যোগটাও নিতে হবে প্রকাশকদের, এবং এই ব্যাপারে ওসমান মনি কি বলেন আমি শুনতে চাই, কারণ বাংলা একাডেমি থেকে অনুবাদ গ্রন্থ যে খুব বেশি বেরোচ্ছে তা নয়, এবং বাংলাদেশে বাংলা একাডেমির অনুবাদ বিভাগটিও এখন প্রায় বিলুপ্ত।
হ্যাঁ, আমি আসলে সৈয়দ মনজুর ইসলাম স্যার যে কথা বলেছেন আমি একমত, যে এখানে ভালো অনুবাদ অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করারও অনেক সমস্যা রয়েছে। আমরা বিভিন্ন সময় এটা করতে গিয়েও এই সমস্যায় পড়েছি, তাই বলে আমরা যে এরকম করিনি তাই নয়। আমাদের মানে কয়েকটি বই বেরিয়েছে, যে মুক্তিযুদ্ধের উপরেও বই আছে, মুক্তিযুদ্ধ আগেও পরে পান্না কেশের বইটি আমরা ইংরেজিতে করেছি, এবং আরো কয়েকটা বই আছে, কিন্তু সমস্যা ওই জায়গায়। আমিও সৈয়দ মনজুর ইসলাম সাহেবের সাথে একমত প্রকাশ করে বলবো যে যারা বাইরের রয়েছেন তাদের, তারা ইচ্ছা করলে যে বাংলার সাথে একটা যোগসূত্র রাখতে পারেন। আমি অনেক দেখেছি, অনেক ফ্যামিলিতে দেখেছি, আমি যখন নিউ ইয়র্ক এবং কানাডা গিয়েছি তখন কিছু পরিবারে দেখেছি তারা নিজেরা উদ্যোগ নিয়ে বাংলা শেখানোর চেষ্টা করছেন, এবং বাংলা তাদের পরিবারে খুব সমাদৃত এবং বাংলা থাকতেই হবে এরকম একটা চিন্তা তাদের যাদের মধ্যে আছে, আমি সেই সমস্ত পরিবারগুলিতে দেখেছি যে বাংলা তারা চর্চা করছে।
ধন্যবাদ ওসমান গনি। এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে। এখানে বলে রাখি যে ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত এবং আপনাকে এখন আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ভয়েস অব আমেরিকা শ্রোতাদের আমি বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে আবার।
নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। ক্যালিফোর্নিয়া থেকে একজন কলার বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন লাইনে, আমরা তার কলটি নিয়ে নিচ্ছি। ক্যালিফোর্নিয়া থেকে হ্যালো।
হ্যালো
জি, আপনার নামটি বলুন।
আচ্ছা, আমি শিউলি মিজান, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে বলছি।
জি, আপনার প্রশ্ন?
আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার একটা স্কুল আছে, ছোট একটা স্কুল, আমি সেখানে বাচ্চাদের বাংলা শেখাই, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা শেখাতে গিয়ে বাংলাটা সত্যি ইংরেজির চেয়ে অনেক কঠিন, তো কথা হচ্ছে যে যেমন, হ্যালো
জি বলুন,
লাইক মুক্তি, যোদ্ধা, যে আমার, আমি যেটা বলবো যে এই শব্দগুলোকে দিনে দিনে মানে এখানকার বাচ্চাদের মতো করে কিছু বই করা যায় কিনা, যেমন যোদ্ধা দয়ে ধয়ে আকারে, কিন্তু তাদেরকে যদি এটাকে ভেঙে দেওয়া যায়, তা যুক্তক্ষ এই জিনিসগুলোকে বাদ দিয়ে যদি শব্দগুলো করা যায় তাহলে কেমন হয়, বা বাচ্চাদের জন্য সুবিধা হয় কিনা, এটা করা যায় কিনা, আমার প্রশ্নটা হলো এই জায়গায়।
লুৎফর রহমান রিটন, এ সম্পর্কে আপনি কি বলবেন?
আমার অভিমত হচ্ছে এ বিষয়ে যে শিউলি যেটা বললেন তিনি তার চিন্তা থেকে বলেছেন, কিন্তু এটা আসলে সম্ভব নয়। আমাদের যে যুক্তাক্ষর রয়েছে, আমাদের যে বর্ণমালা রয়েছে, সেটা পরিবর্তন করা এটা একটা দুঃসাধ্য কাজ, এটা পরিবর্তন করা সম্ভব না, এটা পরিবর্তন হবে না। তবে যারা বাংলা পড়বে এবং প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্ম, তাদের কথা ভেবে আমরা যেটা করতে পারি যে যুক্তাক্ষর বর্জিত কিছু বই আমরা লিখতে পারি কিনা, এটা একটা চিন্তার মধ্যে আসতে পারে। এবং সেখানে মুক্তিযোদ্ধা এই শব্দটাকে কিন্তু আমরা ভেঙে দিতে পারবো না, কিন্তু হয়তো আমরা একটা উদ্যোগ নিতে পারি, ভেঙে ভেঙে আমরা উচ্চারণের সহজবোধ্যতার জন্য হয়তো একটা পদ্ধতি আবিষ্কার করব, কিন্তু বাংলায় যুক্তাক্ষর থাকবে না। এটা কিন্তু তাহলে খালি মুক্তিযোদ্ধা নয়, আরো অনেক শব্দে আমাদের সমস্যা সৃষ্টি হবে। এবং আমাদের যারা ভাষা বিজ্ঞানী তারা এই নিয়ে প্রচুর গবেষণা অতীতেও করেছেন, এখনো করছেন, আগামীতেও করবেন, কিন্তু এর থেকে বোধহয় সহজে আমাদের মুক্তি নেই। এভাবেই আমাদের ভাষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, বাবা মাকে উদ্যোগী হতে হবে সবার আগে। যে সমস্ত পরিবারে বাংলায় চর্চা হয় না, অর্থাৎ কথাবার্তা বলা হয় না, বাবা মায়ের সঙ্গে আমি দেখেছি, আমার দীর্ঘদিন প্রবাসে কেটেছে, আমি অনেক পরিবারকে দেখেছি যে যারা তাদের সন্তানের সঙ্গে কিন্তু ইংরেজি ভাষায় কথা বলছেন, তারা কিন্তু বাংলায় কথা বলেন না পরিবারেও। তো এটা খুবই দুঃখজনক যে নিজের দেশের ভাষাকে তারা অবজ্ঞা করছেন। একটা সময় আসবে আগামীতে যখন একটি জেনারেশন কিন্তু বাংলা ভাষায় কথা বলতে কিংবা লিখতে পড়তে পারবে না, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এবং এই প্রশ্নকর্তার প্রশ্নের সূত্র ধরে আমি বলতে চাই যে এটার একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া উচিত। আমরা যারা ছোটদের জন্য লেখালেখি করি তাদের রীতিমতো বৈঠক হওয়া উচিত এবং একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত কিভাবে যুক্তাক্ষরকে ব্যবহার না করে অথবা কম ব্যবহার করে আমরা তাদের জন্য বই লিখতে পারি কিনা।
অনেক ধন্যবাদ শিউলি মিজান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আসলে সময় সংক্ষিপ্ত, আরো বেশ কয়েকজন কলার আছেন, আপনি কিছু বলতে চান?
না ঠিক আছে, এটা আমাকে অনেক হেল্প করবে, কিন্তু আমার কথা হলো যে আমরা সবাই বাসায় বাংলা বলি এবং আমি 16টা বাচ্চাকে এক বছরে তারা এখন বাংলা পড়তে পারে, লিখতে পারে, কিন্তু ওই যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়তো আর দু বছর পরে আরো তারা প্র্যাকটিস করলে এই প্রবলেমটা থাকবে না। তবে লুৎফর রহমান রিটনকে অনেক ধন্যবাদ যে উনি চেষ্টা করবে বা ভবিষ্যতে চেষ্টা করবে ওনারা লেখার জন্য, এটাই আমার উত্তর পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এবং আপনি যে ফোন করেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইমেইলে আমাদের কাছে একজন প্রশ্ন পাঠিয়েছেন জারা হোসেন, তিনি ঢাকা থেকে ইমেল করেছেন আমাদের কাছে। তার প্রশ্নটি হচ্ছে যে পাঠকরা কি এবারের বইমেলা তো আগের বারের মতো হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, ইমদাদুল হক মিলনের মতো জনপ্রিয় লেখকদের বই বেশি কিনছেন, এটা কি এই ট্রেন্ড এটা কি এটা কবে ভাঙবে? এ সম্পর্কে ওসমান গনি আপনি কি বলবেন সংক্ষেপে?
হ্যাঁ, আমি তো একটা কথা বলতে পারি যে না শুধু ইমদাদুল হক মিলন বা জাফর ইকবাল বা হুমায়ুন আহমদের বই কিনছে তা নয়। এবার আমি আপনাকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন দুটো বই লিখেছেন, একটি কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিমান্ড কারাগারের দিনগুলি এবং সিএমএম কোর্টের জবানবন্দি, দুটো বই কিন্তু আগ্রহের সাথে পাঠক কিনছে এবং বইমেলায় অলরেডি এই চার দিনের মধ্যে এটা দ্বিতীয় মুদ্রণ এসে গেছে। এছাড়াও এইবার বইমেলায় হরিশঙ্কর জলদাস জলপুত্র বলে একটি সাগর নিয়ে উপন্যাস লিখেছেন, তারপর লাগ বেল কি লাগ এনায়েত কবির একটা উপন্যাস লিখেছেন, রাজনৈতিক স্যাটায়ার এবং ফ্যান্টাসি এবং রিয়েলিটির এটা সমন্বয়, তারপর পূর্ণছবির নগ্নতা সেলিনা হোসেনের একটি বই, আত্মকথা 1971 নির্মলেন্দু গুণের এই বইগুলিও কিন্তু মানে বেশ আগ্রহের সাথে পাঠক কিনছে বলে আমি বলতে চাচ্ছি। এবং আরো মানে এর বাইরেও আরো কিছু বই রয়েছে, যেমন
ওসমান গনি আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত, এই দীর্ঘ তালিকা এখন বোধহয় আমরা নিতে পারবো না কারণ বেশ কয়েকজন কলার আছেন। তার আগে আরেকটি প্রাপ্তি স্বীকার করতেই হচ্ছে, কানাডা থেকে তপন একটি ইমেল করেছেন, তিনি এই বইমেলা সম্পর্কে এবং এটির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এটা কি বারোয়ারি মেলার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নাকি আসলে সিরিয়াস রিডারশিপকে ভবিষ্যতে প্রমোট করা হবে এই বইমেলার মাধ্যমে? এই প্রসঙ্গে লুৎফর রহমান রিটন আপনি কি বলবেন?
ধন্যবাদ, এই ফাঁকে আমি একটু ধন্যবাদ জানিয়ে নিই শিউলি মিজানকে, তার মতো যারা বাংলা ভাষার প্রসারে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের প্রতি আমার শ্রদ্ধার কমতি নেই, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই ইমেল কর্তার প্রশ্নের উত্তরে আমি বলবো, বাংলা একাডেমির একুশের বইমেলা মোটেই বারোয়ারি মেলায় রূপান্তরিত হচ্ছে না। একটু আগে উসমান গনি সাহেব বললেন, আমাদের মিডিয়ার একটি সমস্যা হচ্ছে কি, মিডিয়া গল্প কবিতা উপন্যাস কি পরিমাণ বিক্রি হচ্ছে সেটার উপর কিন্তু বিস্তারিত রিপোর্ট নিয়মিত করে যাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি প্রচুর সিরিয়াস বই, প্রচুর মননশীল বই বেরোচ্ছে এবং বিচিত্র সমস্ত বিষয়ে কিন্তু বই প্রকাশিত হচ্ছে ব্যাপক হারে, কিন্তু সেই বইগুলোর প্রচার নেই এবং সেইগুলোর কাটতি যে কম তা কিন্তু নয়। হয়তো এক নালায় একটি এডিশন শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু মিডিয়া দুঃখজনকভাবে সেই বইগুলো প্রমোট করে না। সেই জন্য মনে হয় এবারে যেকোনো বইমেলা বোধহয় শুধু জনপ্রিয় ধারার লেখকদের বই পাঠক কিনছে এবং বিক্রি হচ্ছে, এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি আগামীতে মিডিয়া মানে এই বিষয়ে সুন্দর ভূমিকা রাখবেন। তবে বইমেলা বারোয়ারি মেলা বলতে তিনি যেটা কি মিন করেছেন আমি বুঝতে পারছি না। বইমেলায় তো বিচিত্র রকমের বই বেরোবে, নানান রকমের বই বেরোবে, ছোটদের বই বেরোবে, বিজ্ঞানের বই বেরোবে, তো সেই অর্থে তো বইমেলা একটি বারোয়ারি মেলা যদি তিনি বলেন আমি দ্বিমত পোষণ করব না। তবে এই ধরনের বইমেলা একটি জাতীয় বইমেলা যেটা বিষয়ভিত্তিক নয়, সেখানে এই সমস্ত বিচিত্রমুখী বই প্রকাশিত হলেই বরং মেলার চরিত্রটি মানে আরো সুন্দর এবং বলিষ্ঠ হয়।
ধন্যবাদ, আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি।
হ্যালো, আমি সাবরিনা রহমান বলছি ওয়াশিংটন থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, বই মেলাতে দেখা যায় সব বিখ্যাত লেখকরা গিয়ে অটোগ্রাফ দেন, স্পেশালি হুমায়ুন আহমেদ সবচেয়ে জনপ্রিয় লেখক, যখন অটোগ্রাফ দেন সেই সব স্টলে খুব ভিড় থাকে এবং কেউ গিয়ে ওখানে ঢোকা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আমার একটা আইডিয়া ছিল, সাজেশন ছিল যে পাঠক এবং লেখকদের জন্য আলাদা একটা জায়গা করা যায় নাকি, যেখানে পাঠক এবং লেখক কোয়েশ্চেন, লেখকরা পাঠকদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে এবং তারা বসে কিছু কথা বলতে পারবে এবং ওখানেই যেন ভিড়টা হয় এবং স্টলগুলো ভিড় মুক্ত থাকে। জাস্ট জানতে চাচ্ছিলাম এটা কি কখনো সম্ভব?
সাবরিনা রহমান ওয়াশিংটন থেকে ফোন করেছেন, এ ব্যাপারে ওসমান গনি আপনি কি বলবেন?
আমি বলতে চাচ্ছি যে আমাদের অমর একুশের গ্রন্থমেলার জায়গাটা কিন্তু কম, তবু এইবারও একটি মানে লেখক কুঞ্জ কিন্তু সবসময় থাকে, যেখানে আসলে কেউ এরকম কোন লেখক ওইখানে গিয়ে বসেন এরকম নয়, যে একটি লেখক কুঞ্জ আছে। এবার একটি মানে মোড়ক উন্মোচনের জন্য একটি মঞ্চ রয়েছে, কিন্তু শুধু মোড়কে উন্মোচন করা হয় এখানে লেখক, জায়গার কিন্তু সংকটের কারণে অনেক বিষয়ই এই মেলাকে কেন্দ্র করে মানে কোন পরিকল্পনা নতুন করে করা সম্ভব হবে না শুধুমাত্র জায়গার জন্য। কাজে এই বিষয় থেকে এইভাবেই ভাবতে হবে যে কোন লেখক বিভিন্ন স্থলে বসে অটোগ্রাফ দিবেন, এটাই বাস্তবতা।
ওসমান গনির কথাটা শেষ হোক, তারপরে আপনার কথা আসবে।
একদিন বিকেল থেকে রাত অবধি সেই লেখক কুঞ্জে, সেই নজরুল মঞ্চে যেখানে বইয়ের মোড়ক উন্মোচন হয়, সেখানে বসে থেকে কিন্তু তিনি লাগাতার অনেক ঘন্টা ধরে কিন্তু অটোগ্রাফ দিয়েছেন।
মোহাম্মদ
জাফর ইকবাল তো তুলনাহীন, তাকে সবাই ফলো করবে বা তার মতো গিয়ে ওখানে বসবেন সেটা আমরা সবার কাছ থেকে আশা করি না। তবে এটা হলে ভালো হয় যে লেখকরা, জনপ্রিয় লেখকরা একটি স্টলে থাকলে তার আশেপাশে স্টলে আসলে খুব সমস্যা হয়, তো আমাদের জনপ্রিয় লেখকরা নিশ্চয়ই এটা ভাববেন এবং মোহাম্মদ জাফর ইকবালকে অনুসরণ করে যেখানে বই বিক্রি হচ্ছে না উন্মুক্ত মঞ্চে গিয়ে বসবেন এবং সেখানে তাদের ভক্তরা তাদের থেকে অটোগ্রাফ নিতেই পারেন।
নিশ্চয়ই। ওসমান গনি আপনি একটা কিছু বলছিলেন খুব সংক্ষেপে, আমাদের অনুষ্ঠানের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে।
লুৎফর রহমান রিটন এখন যে চ্যানেল আইতে যে অনুষ্ঠানটা করেন সেখানেও কিন্তু দেখা যায় যে ওই যে নতুন লেখক যারা তাদের কিন্তু প্রপাগান্ডাটা একটু কম হচ্ছে, দেখা যায় যে পরিচিত মুখ
হচ্ছে।
এখানে প্রকাশকের উপস্থিত থাকবে বেশি, প্রকাশক দুজন লেখককে এসে পরিচয় করে দিবে যে দুজন লেখকের বই আজকে বেরিয়েছে, একজন লেখকের বই কালকে বেরিয়েছে।
আমরা আসলে দুজন একসাথে কথা বললে না আমরা কথা বলতে পারছি না। আমি স্পষ্ট বুঝতে পারছি যে ওসমান গনি আপনি যা বলছেন তার সাথে কোনো কোনো ক্ষেত্রে লুৎফর রহমান রিটন দ্বিমত পোষণ করছেন। নিশ্চয়ই দুজনের দুরকম দৃষ্টিভঙ্গি, দুরকম অভিজ্ঞতা থাকতেই পারে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, লুৎফর রহমান রিটন, বাংলাদেশের খ্যাতনামা ছড়াকার এবং আগামী প্রকাশনীর সত্তাধিকারী ওসমান গনি। আপনারা তিনজন আমাদের সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। লুৎফর রহমান রিটন, ওসমান গনি, আপনাদের দুজনকেই ধন্যবাদ।